শুভ সন্ধ্যা। আজ সোমবার, 12 ফেব্রুয়ারি 2018। এখন ক্যানবেরাতে সময় রাত 8টা। শুরু হচ্ছে ক্যানবেরার 2XX কমিউনিটি রেডিও স্টেশন থেকে প্রচারিত সাপ্তাহিক বাংলা অনুষ্ঠান বাংলা রেডিও। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে কমিউনিটি ব্রডকাস্টিং ফাউন্ডেশন লিমিটেড ও বাংলাদেশ অস্ট্রেলিয়া অ্যাসোসিয়েশন ক্যানবেরার সৌজন্যে। প্রতি সোমবার এই অনুষ্ঠান প্রচারিত হয় FM ব্যান্ড 98.3 MHz। আজ অনুষ্ঠান পরিচালনায় আছি আমি, রাকিবুল শেখ। শ্রোতাবন্ধু, আজকের অনুষ্ঠানে আমরা বাংলাদেশের একজন অতি জনপ্রিয় নাট্য অভিনেতা ও পরিচালকের সঙ্গে আলাপ করব। তিনি হচ্ছেন আমাদের অতি প্রিয় নাট্য অভিনেতা শহীদুজ্জামান সেলিম। শহীদুজ্জামান সেলিম সম্প্রতি 4 নভেম্বর গত বছর 2017 ক্যানবেরা সফরে এসেছিলেন। সেই সময় তাঁর সঙ্গে আমার কিছু আলাপের সুযোগ হয় এবং সেই আলাপের কিছু অংশ আজকের অনুষ্ঠানে আপনাদের শোনাব। এবং এই অনুষ্ঠানে ওনার আলাপের পর আপনাদের জন্য পরিবেশন করব শহীদুজ্জামান সেলিম অভিনীত দুটি নাটকের কিছু অংশ। আসুন আমরা শুরু করি। শ্রোতাবন্ধু, আজকের অনুষ্ঠানে আমাদের সঙ্গে পেয়েছি বাংলাদেশের বরেণ্য নাট্যকর্মী, নাট্য অভিনেতা শহীদুজ্জামান সেলিমকে ক্যানবেরায়। আসুন ওনার সঙ্গে একটু কথা বলি, ওনার কাছ থেকে জানি, ওনার নাট্য চর্চা, নাট্যশিল্প সম্বন্ধে জানি। শহীদুজ্জামান সেলিম, আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে প্রথমত পান্ডালা শুভেচ্ছা।
ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এই মুহূর্তে যারা শুনছে আপনাদের রেডিও, ধন্যবাদ ক্যানবেরার শ্রোতাদেরকে। আমি ক্যানবেরাতে প্রথম এসেছি এবং একটা ভালো কাজ করতে এসেছি। সেই কাজটা হচ্ছে, যে কাজটাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি, স্টেজে অভিনয় করা, মঞ্চের সাথে যুক্ত থাকা। ঢাকা থিয়েটারের নাটক পঞ্চনারী আখ্যান নিয়ে আমরা এই মুহূর্তে ক্যানবেরাতে এসেছি। আজকের একটা সফল মঞ্চায়ন আমরা এখানে করেছি। এটা ঢাকা থিয়েটারের 37তম প্রযোজনা এবং এই শোটি 44তম শো এখানে হলো। আমি ক্যানবেরার যারা দর্শক ছিল আজকের এই নাটকের, তাদেরকে অভিনন্দন জানাচ্ছি।
ধন্যবাদ সেলিম ভাই আপনাকেও। সেলিম ভাই, আমরা একটু দর্শকদের জন্য যদি আপনার নিজের ছোটবেলার গল্প, আপনি নাটকে বা এই নাটকের জগতে বা এই অভিনয় শিল্পের জগতে আসার বিবর্তনটা বা অভিনয় শিল্পে আসার প্রেরণাটা যদি আমার দর্শকদের জন্য একটু বলেন।
নিশ্চয়ই। আমি প্রথমত নাট্য অভিনেতা ছিলাম না, কোনো অভিনেতাই আমি ছিলাম না। আমি কখনো ভাবিও নাই যে একসময় অভিনয়কে পেশা হিসেবে আমাকে নিতে হবে। আমি ছোটবেলা থেকেই পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতি অনেক নজর ছিল, খেলাধুলাটাই আমি করতাম, বিশেষ করে ইউনিভার্সিটিতে উঠার পর পর্যন্ত। ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ারে পড়ার সময় আমি নাট্য দলের সাথে যুক্ত হই, হলের নাট্য কম্পিটিশনের মাধ্যমে। এবং পরবর্তী সময় আমরা জাহাঙ্গীরনগর থিয়েটার নামে একটি থিয়েটার প্রতিষ্ঠা করি। ওখানে অনুপ্রেরণা দিয়েছিল আমাদের কিছু নাট্য বন্ধুরা, নাট্যকর্মীরা। হুমায়ুন ফরিদি তখন ওখানকার ছাত্র ছিলেন, কাইজার আহমেদ ওখানকার ছাত্র ছিলেন, হাবিব ওখানকার ছাত্র ছিলেন। ওনারাই আমাদেরকে, সিনিয়র নাট্যকর্মী ছিলেন তখন, ওনারাই আমাকে ধরে নিয়ে গেছিলেন নাটক করার জন্য। তো আমি তখন নাটক কি জিনিস এটা বুঝতাম না, অভিনয় কি জিনিস এটা কিছুই জানতাম না। পরবর্তী সময় আমি 2-3 বছর জাহাঙ্গীরনগর থিয়েটারে চর্চা করি এবং পরবর্তী সময় এটি শ্রীতে আমি ঢাকা থিয়েটারের সাথে সংযুক্ত হই। এবং ঢাকা থিয়েটারের সাথে সংযুক্ত হওয়ার পর থেকেই আমি, আমার কাছে নাট্য দুয়ার খুলে যায়। আমি বিশ্ব নাটক সম্পর্কে জ্ঞান পাই, বাংলা নাটক সম্পর্কে, বাংলা নাট্য অভিনয় সম্পর্কে আমি জ্ঞান পাই সেলিম আল দিন এবং নাসিরুদ্দিন ইউসুফের সাহচর্যে এসে। পরবর্তী সময়ে আমি আমার কো অ্যাক্টর হিসেবে যাদেরকে পেয়েছিলাম, তারা বাংলাদেশে নাট্য বরেণ্য ব্যক্তিত্ব, হুমায়ুন ফরিদি, পীযূষ বন্দ্যোপাধ্যায়, রাসুল ইসলাম আসাদ, আফজাল হোসেন, সুবর্ণা মুস্তফা, শিমুল ইউসুফ, জহিরুদ্দিন পিয়ার, আমরা সবাই মিলে এক মঞ্চে একই নাটকে বহু প্রদর্শনী করেছি। এই আস্তে আস্তে আমার ভিতরে নাটকের বোধ জন্মেছে, আমি তাদের কাছ থেকে শেখার চেষ্টা করেছি। নির্দেশক হিসেবে আমি যে কাজটুকু করি, আমি নাসিরুদ্দিন ইউসুফের কাছ থেকে শেখার চেষ্টা করেছি এবং অনবরত শিক্ষার পরেই আমি মঞ্চে পঞ্চনারী প্রয়োগ করেছি।
অসংখ্য ধন্যবাদ, শুনতে ভালো লাগছে, জানতে ভালো লাগছে, আরো জানার ইচ্ছা হচ্ছে। সেলিম ভাই, আমাকে যদি একটু বলেন দর্শকদের জন্য বর্তমান আপনার নাট্য চর্চা বা আপনার অভিনয় শিল্পের, আপনার, আমরা জানি আপনি শুধুমাত্র টেলিভিশন থিয়েটারেও নাটকের অভিনয় নয়, আপনি চলচ্চিত্র অভিনয় করেছেন, বিখ্যাত দেবদাস সিনেমার কাজ করেছেন, সেই সব তরফ থেকে যদি বলেন আপনার আপনার যে এতগুলো নাটকের বা অভিনয় শিল্পের যে এতগুলো ভেন্যুতে আপনি পদচারণ করেন, আপনার কাছে কোনটা সবচেয়ে বেশি পছন্দের বা আপনার আপনার ভালো লাগার আপনার ভালো লাগার স্থানটি কোথায় অভিনয় শিল্পের?
আমি যে কাজটুকুই করি মনোযোগ দিয়ে করার চেষ্টা করি। আমি যখন রেডিওতে নাটক করি তখন সেটাও মনোযোগ দিয়ে করার চেষ্টা করেছি। আমি টেলিভিশন এখন আমার ব্যক্তিগতভাবে পেশা, টেলিভিশন অভিনয় আমি সেটাও এখনো মনোযোগ দিয়ে করার চেষ্টা করি। আর যে ছবিগুলোতে আমি খুব বেশি ছবি হইতে অভিনয় করিনি, যতগুলো ছবিতে অভিনয় করেছি, যতগুলো চরিত্রে আমি অভিনয় করেছি, সবগুলো আমি চেষ্টা করেছি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করার। তো আমি সেই চেষ্টাটা করেছি, ভবিষ্যতে যখন করব যতদিন ভালো লাগবে অভিনয়কে ততদিনই বিভিন্ন মাধ্যমে অভিনয় করব। অভিনয় একটাই, মাধ্যমটা শুধু ভিন্ন হয়। এখন আমরা মাইক্রোফোনের সামনে কথা বলছি, এই মাইক্রোফোনের মধ্যেই আমরা অভিনয়টা করছি। যখন টিভি ক্যামেরার সামনে যাই, ক্যামেরার সামনে অভিনয় করি, যখন সিনেমার ক্যামেরার সামনে যাই, সিনেমার ক্যামেরার সামনে আমি নিজেকে প্রস্তুত করি, আবার যখন মঞ্চে যাই তখন দর্শকের চোখের সামনে আমি নিজেকে প্রস্তুত করি। একজন অভিনেতা ভাঙে এবং গড়ে, গঠিত হই শূন্যে মিলাই, আবার গঠিত হই নতুন জন্মের জন্য। এটাই হচ্ছে আমার জীবনের লক্ষ্য, উদ্দেশ্য। প্রতিদিন প্রতি মুহূর্তে আমি গড়ি, আবার নিজেই ভেঙে যাই, আবার নতুন করে গড়ি আগামীকাল, কালকের অভিনয়ের জন্যে, কালকের চরিত্রের জন্যে, কালকের মঞ্চ অভিনয়ের জন্যে।
অসংখ্য ধন্যবাদ সেলিম ভাই। যদি বর্তমান পরিস্থিতির কথা ধরি, বর্তমানে বাংলাদেশ, বাংলাদেশ ডিজিটাল, বাংলাদেশ মিডিয়া, বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশের টেলিভিশনের যাত্রা বেসরকারিভাবে নানানভাবে প্রসার ঘটেছে এবং অনেক চ্যানেল হয়েছে এবং অনেক 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 অনেকভাবে ব্যাপকতা পেয়েছে, সেক্ষেত্রে নাট্য অভিনয়ের বা নাটক টিভি নাটকের অবস্থানটা যদি আমাদের দর্শকের জন্য বলেন।
এখানে অনেকগুলো চ্যানেল হয়েছে, অনেক নাটকের স্কোপ বেড়েছে, এত দক্ষ অভিনয় শিল্পী আমাদের মজুদ নেই বর্তমান অবস্থায়, সেই জন্য অনেক নতুন, অনেক নতুনের আগমন আমরা দেখতে পাই। সবাই সুশিক্ষিত নাট্যকর্মী তা আমরা বলবো না, কিন্তু চেষ্টা করা হচ্ছে, আর এদের মধ্য থেকে হয়তো অনেক একসময় বেরিয়ে আসবে, ভালো অভিনয়টি আমাদেরকে করে দেখাবে, আমাদের দর্শকরা তাদের অভিনয় মুগ্ধ নয়নে তাকিয়ে দেখবে, এই আশা আছে। কিন্তু সেই আশাটা কবে পূরণ হবে সেটা সময় সাপেক্ষ ব্যাপার, অতি দ্রুত এটা সম্ভব না, কারণ এতগুলো চ্যানেল হয়ে গেছে, এতগুলো অভিনেতা অভিনেত্রীর দক্ষতা নিয়ে এখানে অভিনয় করতে আসেনি।
তবে আমরা এক কথা বলতে পারি, আমরা এখনো রেডি নয় এরকম একটা ব্যাপক পরিসরের ডিজিটাইজ টেলিভিশন মাধ্যমকে নিয়ে যাওয়ার জন্য
আমরা একেবারেই ওই বিষয়ে রেডি নই। আমরা বাণিজ্যিকভাবেও তৈরি না, যে একটা টেলিভিশন চলতে গেলে যে পরিমাণ পুঁজির দরকার, যে পরিমাণ বিজ্ঞাপনের দরকার, সেটা পাওয়া যাচ্ছে না বলে বারবার একই বিজ্ঞাপন চালিয়ে দর্শকদের কষ্ট দেওয়া হচ্ছে, বিরক্তির উৎপাদন হচ্ছে।
কিন্তু অনেক সময় দুঃখিত, অনেক সময় আমরা অনেক 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 আড্ডাতেও বলে থাকি নাটক দেখছি না, বিজ্ঞাপনের মধ্যে নাটক দেখছি।
এটার সত্যতা যেটা হচ্ছে যে সার্ভাইভ করার জন্য টেলিভিশন কোম্পানিকে অনেক কিছুই করতে হচ্ছে, অনেক কম্প্রোমাইজ করতে হচ্ছে। এখানে আর্থিক যে লেনদেনের বিষয়টা সেটা এখনো পরিপূর্ণভাবে শক্ত ভিতে দাঁড়ায়নি। তো ভালো নাটক করার বিকল্প নাই, ভালো প্রোগ্রামের কোনো বিকল্প নাই, ভালো অভিনেতা অভিনেত্রী নিয়ে কাজ করার কোনো বিকল্প নাই। এটা আস্তে আস্তে সবাই বুঝতে পারবে এবং যখন বুঝবে তখনই একটি টেলিভিশন কোম্পানি তার জায়গাটা তৈরি করে নেবে, এরকম একটি প্রত্যাশা আমাদের যারা অনেকদিন ধরে টেলিভিশন নাটককে পেশা হিসেবে নিয়েছি। সেই বিটিভির আমল থেকে শুরু করে পরবর্তী সময় যখন বেসরকারিভাবে নাটক তৈরি শুরু হলো, তখনকার পথিকৃত আমরা যারা ছিলাম তারা এখনো এখানে আছি এবং এই আশা নিয়ে আমরা বুক বেঁধে আছি।
অসংখ্য ধন্যবাদ সেলিম ভাই। একটু ভিন্ন প্রসঙ্গে আসি, ব্যক্তিগত প্রসঙ্গে, আমরা শ্রোতা হিসাবে, আপনার ভক্ত হিসাবে, আপনার অভিনয় শিল্পের ভক্ত হিসাবে অনেকেই জানি, আবার অনেকেই জানি না আপনার ব্যক্তিগত জীবন সম্বন্ধে, আপনার ব্যক্তিগত জীবন সম্বন্ধে যদি আমাদের শ্রোতার জন্য কিছু বলেন।
আমার নাম শহীদুজ্জামান সেলিম, আমার স্ত্রীর নাম রশি সিদ্দিকী, আমরা দুজনেই অভিনয় করি সমস্ত মাধ্যমগুলোতে। আমার দুই কন্যা, বড় কন্যার নাম সেজুতি খান, আর ছোট কন্যার নাম হচ্ছে সঞ্জনা খান। সঞ্জনা খান এই মুহূর্তে গ্রিফিথ ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে গোল্ড কোস্টে, আর আমার বড় ভাই ঢাকা ইউনিভার্সিটি থেকে পাস করে একটি বেসরকারি ব্যাংকে চাকরিরত অবস্থায় আছে। এই হচ্ছে আমার ছোট পরিবার। আমার বাবা মা কেউ বেঁচে নেই, আমি বাবা মার বড় ছেলে, আমরা দুই ভাই তিন বোন। এই হচ্ছে আমার পারিবারিক পরিসর।
অসংখ্য ধন্যবাদ, এটা একটা সুন্দরভাবে বলেছেন। আমরা এর বাইরেও জানি যে আপনি আপনার জন্মস্থান মনে হয় টাঙ্গাইলে বা টাঙ্গাইলে আপনি
টাঙ্গাইলে আমার জন্মস্থান না, আমার জন্মস্থান অন্য জায়গায়, কিন্তু টাঙ্গাইলে আমার বাবার জন্মস্থান, বাবার ভিটা, মায়ের ভিটা, দাদার ভিটা, সেই হিসাবে টাঙ্গাইল আমার বাড়ি বলা যেতে পারে, কিন্তু জন্মস্থানটা আমার টাঙ্গাইলে না।
আপনার বেড়ে ওঠা, আপনার সবকিছু ঢাকা শহরেই?
আমার একেবারে ঢাকা শহরেই আমার বেড়ে ওঠা। টাঙ্গাইলে আমি দুই এক বছর থেকেছি, সেটা একদম ছোটবেলায়, ক্লাস ওয়ান টু এরকম সময়, তার চেয়ে বেশি কিছু না।
এবং তার পরবর্তীতে আপনি আইডিয়াল স্কুলে পড়াশোনা করেছেন এবং পরবর্তীতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে,
তার আগে ঢাকা কলেজে পড়েছি, আমি ইন্টারমিডিয়েট পড়েছি আমি ঢাকা কলেজে, এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আমি ইকোনমিক্সে অনার্স এবং মাস্টার্স করেছি।
ইকোনমিক্সে পড়ে অভিনয়ের সঙ্গে আসার প্রথম কে আপনাকে এটার ব্যাপারে দেখিয়েছিল বা আপনার কাছে লিখেছিল?
আমাদের দেশে ব্যাংকে চাকরি করে কেমিস্ট্রিতে যারা পড়াশোনা করেছে তারাও, বাংলায় যারা পড়াশোনা করেছে তারাও দেখা যায় যে সরকারি আমলা হয়েছে। তো এখানে আমাদের তো শিক্ষা ব্যবস্থাটাই এমন যে ওখানে একদম সুনির্দিষ্টভাবে এই সাবজেক্টে পড়ে এই প্রফেশনকে আমি বেছে নিতে পারবো সেরকম কোনো অপশন নাই বা ছিল না আমাদের সময়টাতে, এখনো খুব একটা নাই। তারপরেও তখন আমার নাটক করাটা ছিল প্যাশন, তারপরে হয়েছে এটা প্রফেশন। তার আগে আমি ইকোনমিক্সে পাস করার পরে আমি একটা বহুজাতিক কোম্পানিতে 15 বছর চাকরি করেছি, এবং তখন আমার পেশা ছিল চাকরি এবং অভিনয় ছিল আমার নেশা। কিন্তু তার পরবর্তী সময়ে 15 বছর পরে আমি পেশাটাকে পাল্টে অভিনয়কে আমি পেশা করেছি, চাকরিটা ছেড়ে দিয়েছি।
এটা খুব সুন্দর বলেছেন। এরকম অনেকেই এভাবে চিন্তাও করতে পারেন, কেননা বাংলাদেশের অভিনয় শিল্পী, অভিনয় শিল্পটা, ইন্ডাস্ট্রিটাই এখন অনেক বড় হয়েছে। এখন অনেকের জন্য এটা আপনি একজন রোল মডেল হিসেবেও কাজ করতে পারবেন, যারা যারা এখনো অভিনয় শিল্পকে, অভিনয় শিল্পী হতে চান তাদের জন্য।
অভিনয়টা একদিনে শেখার কোনো বিষয় না।
এরকম কোন স্কুল বাংলাদেশে আপনারা নিজেরা কেউ চালাচ্ছেন আপনাদের উদ্যোক্তা হিসেবে?
ওরকম না, এখন বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে ড্রামা অ্যান্ড ফিল্মের উপরে কিছু ডিপার্টমেন্ট হয়েছে। আমাদের সময় সেই সুযোগটা ছিল না, আমাদের সময় ছিল একটা গুরু পরম্পরা, ঢাকা থিয়েটার বা যে কোনো একটা প্রাতিষ্ঠানিক দলের সাথে যদি আমরা মিলিত হতাম বা সংঘবদ্ধ হতাম, তখন দেখা যেত যে আমরা এই জিনিসটা করছি অন্যভাবে, আমরা শিখছি দল থেকে সমস্ত কিছু, আমাদের শিক্ষাটা হতো দল থেকে এবং ওইভাবেই আমরা তৈরি হতাম। কিন্তু এখন অনেক ক্ষেত্রেই মঞ্চনাটক থেকে অনেকেই আসছে না, প্রাতিষ্ঠানিকভাবে বিভিন্ন ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে তারা এখানে তৈরি হয়ে আসছে। কিন্তু নাটক করতে হলে বা অভিনয় করতে হলে পড়াশোনা করে এসে এখানে অভিনয় করলে যে সে খুব ভালো অভিনেতা হবে এটাও একদমই বিন্দুমাত্র আমি বিশ্বাস করি না। কারণ পৃথিবীর অত্যন্ত বিখ্যাত বিখ্যাত অভিনেতা, তারা কেউই প্রাতিষ্ঠানিক জায়গা থেকে অভিনয় না করেও বড় অভিনেতা হয়েছেন।
তো অভিনয় তাহলে আসল অভিনয়ের আসল দিকটা যদি আমাদেরকে একটু বলেন। তার মানে আপনি বলছেন প্রাতিষ্ঠানিক থেকেও মানুষ হতে পারে, কিন্তু ওটা খুব জরুরি কিছু নয়।
আমি আমার অভিনয়ের মূল মন্ত্র যেটা আমি আগেই বলেছি আমার প্রথম দিকের কথাতে, আমি গঠিত হই আবার শূন্যে মিলাই, এক জন্মে অনেক জন্মান্তর। এই যে জীবন আমি শহীদুজ্জামান সেলিম হিসেবে পালন করছি, কালকে আমি যে রোলটা করব আমি কালকে ওই রোলটা হয়ে যাব, ওই চরিত্রটা আমি হয়ে যাব। তার মানে জন্মান্তর ঘটাবো আমি আমার মধ্যে। এই জন্মান্তর যে অতি দ্রুত ঘটাতে পারবে, যে অতি দ্রুত দর্শককে বিশ্বাস করাতে পারবে যে না, আমি শহীদুজ্জামান সেলিম না, আমি আজকে যে চরিত্রে অভিনয় করছি রাজন, সেই রাজন, তখনই এটা সাকসেসফুল হবে। এবং সেটা করতে গেলে যে কনসেন্ট্রেশন, যে ব্যাকআপের দরকার আছে, যে পড়াশোনার দরকার আছে, যে অবজারভেশনের দরকার আছে, যে ইমাজিনেশনের দরকার আছে, সেটা যদি আমি ঠিক মতো করে প্রয়োগ করতে পারি তাহলেই এটা হবে।
তাহলে যদি একটু ছোট করে বলেন যে যখন আপনি কোন একটা রোল পান বা স্ক্রিপ্ট পান, আপনি তখন প্রথমত কি জিনিসগুলোকে দেখে আপনার অভিনয় শুরু করেন?
চরিত্রটার আর্থসামাজিক অবস্থা কি, তার সাইকোলজিটা কি এবং তার সাথে অন্যান্য ক্যারেক্টারগুলো কোরিলেশন কি, দ্যাটস দ্য মেইন ফোকাস পয়েন্ট। এবং একটা ক্যারেক্টারের নানা রকম টার্নিং পয়েন্ট থাকে, টার্নিং পয়েন্টগুলো কি, এটা আমি প্রথম বিবেচনা করি।
তো আপনি সেখান থেকে শুরু করেন, আপনাকে কিভাবে তাহলে অভিনয়টা করে যেতে হবে ওই চরিত্রটির জন্য? আপনার অনেক চরিত্র অভিনয় হয়েছে, আমরা দেখেছি আপনি করেছেন, আর কোন চরিত্র এখনো পর্যন্ত করেননি? এরকম কোন চরিত্র আপনার মাথায় বা আপনার মনে আছে যেটা পেলে আপনি লুফে নেবেন, আপনি করবেন এবং আপনি করে শান্তি পাবেন?
আমি পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি ধরনের চরিত্র আছে, তার মধ্যে আমি হয়তো হাজার খানেক না সব পাঁচ এক ধরনের চরিত্র করতে পেরেছি, আরো কোটি কোটি চরিত্র রয়ে গেছে আমার অজানা অচেনা, তার মধ্যে যে কোনো একটি করতেই আমি আগ্রহী। কোনো বিশেষ চরিত্রের প্রতি আমার আগ্রহ নেই, যে চরিত্র আমার কাছে নতুন মনে হবে সেই চরিত্রই আমি করতে চাই। আমি হয়তো কিছু কাজ করেছি কিন্তু এর বাইরেও আমার অদেখা অনেক পৃথিবী আছে, এই পৃথিবীর অদেখা পৃথিবীর যে কোনো চরিত্রই আমার কাছে নতুন চরিত্র এবং চ্যালেঞ্জিং চরিত্র, ও চ্যালেঞ্জিং ক্যারেক্টারই আমি করতে চাই।
অসংখ্য ধন্যবাদ সেলিম ভাই, আপনার সঙ্গে কথা বলে সময় আমাদের এত সুন্দরভাবে যাচ্ছে এবং আমাদের আমরা অবাক হয়ে শুনছি, ভালো লাগছে। আপনার কাছ থেকে আমরা আরো জানতে চাই, আপনার কাছ থেকে শুনতে চাই বাংলাদেশের বর্তমান থিয়েটারের পরিস্থিতি সম্বন্ধে।
বাংলাদেশের প্রচুর থিয়েটারের দল আছে এখন,
এখন কি বেলি রোড কেন্দ্রিক থিয়েটার চলছে?
না, এখন তো শিল্পকলা কেন্দ্রিক থিয়েটারের দল, বেলি রোডেও মঞ্চটাকে নতুন করে সাজানো হয়েছে, কিন্তু নাটকের চর্চাটা হচ্ছে শিল্পকলা ভিত্তিতে, শিল্পকলা ভিত্তিক চর্চা। তো সেখানে তিনটা দল, তিনটা থিয়েটার একসাথে হয়, ওখানে অনেকগুলো দল আছে, বেশ ভালো ভালো নাটক হচ্ছে, তো ওখানে চর্চাটা নিয়মিত হচ্ছে।
এখন আনুমানিক মোট কত কতগুলি নাট্য দল হবে? আগেকার দুই যুগ, আগেকার সময় যেরকম একটা দুটো তিনটে ছিল
না, আগে এখন গ্রুপ থিয়েটারের অন্তর্ভুক্ত দলই আছে 200-র উপরে, সেখানে ঢাকা ছাড়াও ঢাকার বাইরে কিছু দলও আছে, তো তারা নাট্যচর্চা করছে নিয়মিত। ঢাকা কেন্দ্রিক যে দলগুলো আছে তারা নিয়মিত নাট্যচর্চা করছে, কারণ নাট্যচর্চার জন্য নাট্য দলগুলো, তো সেখানে তাদের প্রোডাকশন, তারা বছরে না হোক দুই বছরে একটা করে নতুন প্রোডাকশন আনার চেষ্টা করছে, নানা রকম এক্সপেরিমেন্ট হচ্ছে, এই এক্সপেরিমেন্টের মধ্য দিয়ে বেরিয়ে আসবে আসল নাটক, ভালো নাটক, আরো ভালো কিছু।
আপনি তো নিশ্চয়ই প্রচন্ড ব্যস্ত থাকেন এই নাট্যশিল্প নিয়ে বা অভিনয় শিল্পের সঙ্গে জড়িত হয়ে, আপনার ব্যস্ততার সময়গুলো কিভাবে কাটে বা অবসর সময় কি পান?
আমি অবসর সময় বলতে যেটুকু পাই সেটুকু আমি কাটাই বই পড়ে। আমি সব ধরনের বই পড়তে আগ্রহী, রাজনৈতিক বই আমি বিশেষ করে পছন্দ করি, উপন্যাস পড়ি, আমি সব ধরনের বই পড়ি, যা খুশি তাই পড়ি।
সবচেয়ে প্রিয় কোন বইয়ের নাম?
ওরকম কিছু নাই, এক এক সময় আমার মধ্যে এক একটা চলতে থাকে, যখন যেটা ভালো লাগে তখন সেটাই পড়ি। এটা সুনির্দিষ্ট কোনো রেসিপি, সুনির্দিষ্ট কোনো বুক লিস্ট নাই আমার, যেটা পড়তে হবে আমার চোখের সামনে আমি যেটা পাই সেটা আমি পড়ি। তবে রাজনৈতিক মিশেলে যে বইগুলো সেই বইগুলো পড়তে আমি ভালোবাসি।
দেশি বিদেশি লেখকদের,
দুই ধরনের লেখকদের বই আমি পড়ি।
বই পড়া ছাড়া আর কি কিছু করেন?
আমি গান শুনি, আমার কন্টেম্পোরারি মিউজিক, বাংলাদেশের কন্টেম্পোরারি মিউজিক সম্পর্কে আমার ধারণা আছে, বর্তমানে কি গান হচ্ছে সেটাও আমি জানি, পুরনো জিনিসগুলো আমি জানি, তবে বিশ্ব সঙ্গীতের দিকে আমার কম নলেজ, কম বাইরের সঙ্গীতের দিকে আমার নলেজ খুব একটা নাই। আমি দেশীয় সঙ্গীত মানে আমাদের উপমহাদেশীয় সঙ্গীতের প্রতি আমার আগ্রহ আছে, রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে আমার সবচেয়ে প্রিয় গানের মানুষ।
অসংখ্য ধন্যবাদ সেলিম ভাই, আপনার আমাদের সময়ও শেষ এবং আপনার সঙ্গে আরো আলোচনা করতে মনে চায়, আপনাদেরও যেতে হবে এই শহর ছেড়ে। এই শহর ছেড়ে যাওয়ার আগে যদি আমাদের জন্য কিছু বলেন, আপনার এই শহরটি কেমন, ক্যানবেরা শহরটি কেমন লাগলো, অস্ট্রেলিয়া মহাদেশটি কেমন লাগলো?
ক্যানবেরা অনেক সুন্দর ছোট্ট শহর, ছিমছাম। আমরা এখানকার দর্শককে অনুরোধ করব আমাদের বাংলাদেশের নাটক দেখুন, বাংলাদেশের ছবি দেখুন, বাংলাদেশের শিল্প এবং সংস্কৃতিকে আপনারা পৃষ্ঠপোষকতা করুন, যাতে করে বাংলাদেশের সংস্কৃতি আমাদের বিশ্ব দরবারে আমরা পৌঁছাতে পারি। ধন্যবাদ আপনাকে,
অসংখ্য ধন্যবাদ শহীদুল সেলিমকে। শ্রোতা বন্ধু, এতক্ষণ আপনারা বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা শহীদুজ্জামান সেলিমের সাথে আমার আলাপের অংশগুলো শুনলেন। আসুন এবার আমরা তার অভিনীত দুটি জনপ্রিয় টিভি নাটকের কিছু অংশ শুনি।
আপনার You're right.
ও তোমরা
আমরা তো খুশি হইতে পারতেছি না আক্কেল ভাই।
কেন খুশি হইতে পারতেছ না? কেন
কেমনে খুশি আমি কও? তোমার এই খুশির দিনে তুমি খুশি হয়ে আমগরে কোন উপহার দিয়ে খুশি করছো?
ওহো ভুল হয়ে গেছে, এখন কেমনে উপহার দেই?
এখন দিতে হইব না, আপনি একটু শুভ কাজে যাইতেছেন, এখন ঝামেলা করে লাভ নাই।
না না ঝামেলা কি আছে, ঝামেলা কিছু নাই, কিন্তু কি উপহার দেই
সেটা তো ঠিক করে আছে, আপনি যাতে ভুলে না যান এই জন্য আমরা লিস্টে করে রাখছি। এই যে দেখেন,
দাঁড়ো, চুড়ি দুই ডজন, আলতা দুইটা, লিপস্টিক দুইটা, ফিতা লাল সবুজ হলুদ দুই পাতা, টিপ দুইটা, সব দেখি দুইটা করে।
মানে আমরা মানুষ তো শুন না, তারপর আমাদের দুই বাড়িতে থাকি না?
হ্যাঁ হ্যাঁ তা তো ঠিকই, তা তো ঠিকই। এগুলো তো কিনাই দেওয়া যায়, কিন্তু উপহার তো দেওয়াই যায়, মানে অসুবিধা হলো যা সময় ইয়ে দেরি হয়ে যাবে।
আক্কেল ভাই
কি কি কও কও কি কও কও মানে না আজকে সত্যি না? এক কাজ করো না, আমার তো সময় নাই না, ধরো এটা আমি টাকা দিয়ে দেই, তোমরা কিনে নিবা, আমি তো সময় পেলাম না। নাও
চেয়ারম্যান স্যার।
আরে এক কথা কয়বার বলবো, এখনো চেয়ারম্যান হয়নি, হব।
আচ্ছা হয়ে যাবেন হয়ে যাবেন। আচ্ছা এই মাঠেই খেলার জন্য আমাদেরকে নিয়ে আসছেন আপনি?
হ্যাঁ এই সেই মাঠ, এই মাঠে আমি টি-20 ক্রিকেটের আয়োজন করতে চাই, আমার উদ্দেশ্য খুবই মহৎ, আমি এই এলাকায় সচেতন ভোটার তৈরি করতে চাই।
ইম্পসিবল, আপনার ভোটিং এর জন্য আপনি আমাদেরকে ইউজ করবেন এটা তো ঠিক না। আর আগে যদি জানতাম যে এই মাঠটা দেখাতে নিয়ে আসবেন আমাদেরকে, তাহলে নিশ্চয়ই আমরা আসতাম না।
ক্ষমতা হাতে না থাকলে এলাকার উন্নয়ন তো সম্ভব না, আর সচেতন ভোটার না হলে আমার মতো প্রার্থী তো নির্বাচিত করতে পারবে না কেউ। আর আমি একটা জিনিস বুঝতে পারতেছি না, আপনি এটাকে কেন অসম্ভব বলতেছেন?
আপনি কি আপনার ভোটিং ছাড়া অন্য কিছু বুঝেন না? ওটা দেখতেই পাচ্ছি কিছুই বুঝেন না। আর ক্রিকেট বিং আ ইন্টারন্যাশনাল খেলা, এটাকে নিয়ে তো খামখেয়ালি করতে পারেন না আপনি, তাই না?
দেখুন ক্রিকেটের জন্য দরকার একটি উপযুক্ত মাঠ, আর আপনি যে ক্রিকেটটাকে এত ছোট করে দেখছেন এটা আসলে ঠিক না। আর এই ক্রিকেটের জন্য পৃথিবীর সব দেশ বাংলাদেশকে চেনে, আমরা আসছি এটা কোনো সমস্যা না, কিন্তু এটা ক্রিকেট খেলার জন্য উপযুক্ত মাঠ না। ক্রিকেটের জন্য যে পিচ দরকার এটা সেরকম না, আর ভালো পিচ না হলে ভালো ক্রিকেটও সম্ভব না।
বুঝাও বুঝাও ওনাকে বুঝাও, ক্রিকেট খেলা তো আর ছেলে খেলা না।
আপনি এই কথাটা ভুল বললেন, ক্রিকেট সম্পর্কে আপনি ওনাকে আমাকে বুঝাতে বলতেছেন তো? আরে আমি ক্রিকেট সম্পর্কে বুঝি না বলেই তো আপনাদের মতো বিশেষজ্ঞের শরণাপন্ন হয়েছি, আর আমার এই বুদ্ধিতে আমি যা বুঝি সেটা হচ্ছে কোনো কাজ সৃষ্টির সময় সেটা কষ্টের বা আনন্দদায়ক নাও হতে পারে, কিন্তু আন্তরিকভাবে ভালোবাসার মাধ্যমে চেষ্টা করে গেলে এটা একসময় আনন্দদায়ক হয়ে যায়। আপনি বলছেন, আপনারা বলছেন এই মাঠ পছন্দ হয়নি, এই মাঠ আপনাদের পছন্দ হয়নি, অসুবিধা নাই, আপনারা আমাদেরকে বলবেন, আমরা আপনাদের পছন্দ মতো মাঠ তৈরি করে দিব। চলেন চলো চলো।
গায়ের মানুষ সরল মানুষ, গায়ে আমার ঠিকানা, গায়ের মানুষ কঠিন খেলা বোঝে না, পাল তুলিয়া যায় রে নৌকা উজান ভাটি মানে না, গায়ের মানুষ কঠিন খেলা বোঝে না। অল্প আয়ের মানুষ আমরা চাওয়া বড়ই কম, একটু ভালোবাসা সবার ভরে যায় রে মন। এ যেন এক রঙের মেলা চলে সারা বেলা, জলানিতে যায় রে বধু খোপায় দিয়ে মালা। গায়ের মানুষ কঠিন খেলা বোঝে না, কিষাণ মজুর চাষি আমরা কাজ করি একসাথে, মাথার ঘামে ফসল ফলাই সবার কথা ভেবে। লালন হাসন ভাটিয়ালি আমার সোনার বাংলা, এই মাটিতে জন্ম আমার গৌরবের নাই সীমানা। গায়ের মানুষ কঠিন খেলা বোঝে।
শ্রোতা বন্ধু, এতক্ষণ আপনারা বাংলাদেশের প্রখ্যাত অভিনেতা শহীদুজ্জামান সেলিম অভিনীত দুটি টিভি নাটকের যে অংশগুলো শুনলেন সেগুলি হল, প্রথম নাটকটি মিশন শ্বশুরবাড়ি থেকে নেওয়া, রচনা করেছেন মঞ্জুরুল আলম ও সিদ্ধার্থ রহমান, এবং দ্বিতীয় নাটকটি ছিল গায়ের মানুষ থেকে নেওয়া, গায়ের মানুষ রচনা করেছিলেন আনিসুল ইসলাম এবং পরিচালনা করেছেন সবুজ খান। অনুষ্ঠানে বাজানো গানটির শিল্পী ছিলেন ফজলুর রহমান বাবু। গানটি গায়ের মানুষ নাটক থেকে নেওয়া হয়েছে, গানটি নাটকের সূচনা সঙ্গীত ছিল। নাটকের অংশগুলো এবং গানটি সংগ্রহ করা হয়েছে ইউটিউব থেকে, এই জন্য আমরা নাটকগুলির প্রযোজকদের কাছে কৃতজ্ঞ। শ্রোতাবন্ধু, আমরা আজকের অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে পৌঁছেছি। আশা করি অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগেছে। বাংলা রেডিও আপনাদের কেমন লাগে জানালে আমরা খুশি হব। আপনাদের মতামত জানাবার ঠিকানা হল banglaradio@gmail.com। আমাদের অনুষ্ঠান ইন্টারনেটও শোনা যায়, ঠিকানা www.banglaradio.org.au। শ্রোতা বন্ধু, আপনি যদি বাংলা রেডিও ক্যানবেরার ফেসবুক গ্রুপ অথবা ইয়াহু গ্রুপে যোগ দেন, তাহলে আমরাই আপনাকে আমাদের সাপ্তাহিক অনুষ্ঠানের খবর পাঠাতে পারি। তাছাড়া আপনারা বাংলা রেডিও ক্যানবেরাকে টুইটারেও অনুসরণ করতে পারেন। আজকের অনুষ্ঠানের এখানেই সমাপ্তি। আপনারা যে যেখানেই থাকুন সুস্থ থাকুন, আনন্দে থাকুন ও শান্তিতে থাকুন, এই কামনা করে আজ বিদায় নিচ্ছি আমি রাকিবুল শেখ। শুভরাত্রি।